9 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম শ্রোতবন্ধুরা অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের গত আসরে আমরা বলেছি, শৈশব হচ্ছে এমন একটি সময় যখন ব্যক্তির জীবন প্রণালীর ভিত্তি স্থাপিত হয়। শৈশবকে আনন্দময় এবং সুন্দর ভবিষ্যতের ভিত্তি হিসেবে কাজে লাগাতে বাবা মায়ের গুরুত্ব অপরিসীম। আজ আমরা এসব বিষয়ে আরও বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ। স্বামী স্ত্রীর যৌথ উদ্যোগ ও প্রচেষ্টায় শিশুর জন্ম হলেও জন্মের আগ পর্যন্ত যিনি সন্তানকে নিজের গর্ভে বহন করেন এবং সমগ্র অস্তিত্ব দিয়ে শিশুর নিরাপদ আগমন নিশ্চিত করেন, তিনি হলেন মা। এ কারণে গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়ের যত্ন মানেই শিশুর যত্ন। শিশু যাতে মাতৃগর্ভে সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, সেজন্যে গর্ভবতী মায়ের বিশেষ সেবা শুশ্রূষা জরুরি। ইসলাম ধর্মে এসব বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। জন্মের পর শিশু ও মা উভয়েরই বিশেষ যত্ন নিতে হবে। শিশুকে শুধু ভালো খাবার ও জামাকাপড় দিলেই চলবে না, তার জন্যে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। মায়া মমতা ও ভালোবাসার ঘাটতি যাতে না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে। শিশুর জন্য মায়া মমতা ও ভালোবাসা এতটাই প্রয়োজন যে স্বয়ং আল্লাহ তাআলা সন্তানের প্রতি ভালোবাসাকে মানুষের জন্মগত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত করেছেন। যে কোনো স্বাভাবিক ও সুস্থ বাবা মায়ের মধ্যেই সন্তানের প্রতি ভালোবাসা রয়েছে। অবশ্য এতিম শিশুরা এমন ভালোবাসা থেকে বঞ্চিত হয়। এ কারণে এতিম শিশুর প্রতি বিশেষ নজর রাখা প্রতিটি মানুষের দায়িত্ব।
যে কোনো সমাজে দুর্বলদের শীর্ষে রয়েছে শিশুরা। তারা ভবিষ্যতের কর্ণধার হলেও অন্যের সহযোগিতা ছাড়া তাদের শৈশব পেরোনো সম্ভব নয়। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সার্বক্ষণিক সহযোগিতার বিকল্প নেই। ভবিষ্যতের কর্ণধার এই শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে বিশেষ আইন ও নীতিমালা জরুরি। এ কারণেই বিশ্বের প্রায় প্রতিটি দেশেই শিশুদের রক্ষায় বিশেষ আইন ও নীতিমালা রয়েছে। এরপরও বিশ্বের প্রায় সব দেশেই এখনও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। এর একটি বড় কারণ হল অবিবেচক অভিভাবক এবং কুসংস্কারাচ্ছন্ন সমাজ। এসব কারণে এখনও প্রায় সব দেশেই রয়েছে বহু পথ শিশু। প্রতিটি সমাজ ও রাষ্ট্রেই শিশুর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আইনের প্রয়োগ খুবই জরুরি।
শিশু ও বড়দের চাহিদা কখনোই একরকম নয়। মনোবিজ্ঞানীদের মতে শিশুদের জগৎটাই পুরোপুরি আলাদা, বড়দের জগতের সঙ্গে ওই জগতের কোনো মিল নেই। এ কারণেই সাধারণত বড়রা যেসব খেলা ও কাজে আনন্দ পায় সেসবে আনন্দ পায় না শিশুরা। তারা তাদের নিজেদেরকে, পারিপার্শ্বিকতাকে, সর্বোপরি পুরো জীবনটাকে আলাদাভাবে অনুভব করে। অভিজ্ঞতা না থাকায় তারা বড়দের মতো ভাবতে বা সিদ্ধান্ত নিতে পারে না। শৈশব কাটানোর মধ্য দিয়ে তারা অভিজ্ঞ হয়ে ওঠে এবং সুন্দর ও মসৃণ শৈশব তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করে। বড়দের এটা মনে প্রাণে উপলব্ধি করতে হবে যে শিশুর চিন্তা চেতনা ও চাহিদা সম্পূর্ণ ভিন্ন। এসব বিবেচনায় নিয়েই তাদের সঙ্গে আচরণ করতে হবে, শিশুর জগৎ ও চিন্তার পরিধি বিবেচনায় নিয়েই তাদের সঙ্গে কথা বলতে হবে, উপযুক্ত আচরণ করতে হবে। শিশু বিষয়ক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে শারীরিক যত্নের পাশাপাশি শিশুর মনন ও চিন্তারও যত্ন নিতে হবে।
শিশুর জন্মের পর প্রথমেই যাদের প্রতি তার দেখাশোনা ও বড় করার দায়িত্ব বর্তায় তারা হলেন বাবা মা। এরপর ক্রমান্বয়ে স্বজন সহ আশেপাশের মানুষদের উপর শিশুর সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টির দায়িত্ব বর্তায়। এরপর সমাজ ও রাষ্ট্র শিশুর ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত হয়। তবে শিশুকে সঠিকভাবে লালন পালনের জন্য এ সংক্রান্ত জ্ঞান ও তথ্য জানা দরকার। কিভাবে শিশুদের সঙ্গে কথা বলা উচিত, কি ধরনের আচরণ করলে তারাও ভালো আচরণে অভ্যস্ত হবে, এসব নানা বিষয়ে বাবা মা তথা অভিভাবকদের জ্ঞান থাকা উচিত। মনোবিজ্ঞানীদের মতে শিশু বিকাশের নানা দিক রয়েছে। এগুলো হল দৈহিক বিকাশ, ভাষাগত বিকাশ, আবেগ অনুভূতির দিক থেকে বিকাশ, চিন্তাগত বিকাশ, সামাজিক বিকাশ এবং ব্যক্তিত্বের বিকাশ। এ বিষয়গুলো সম্পর্কে উপযুক্ত জ্ঞান থাকলে শিশুর সার্বিক বিকাশ আরও মসৃণ হয়। প্রতিটি শিশুরই এক এক বয়সে এক এক ধরনের চাহিদা সৃষ্টি হয়, সেসব চাহিদার কথাও মাথায় রাখতে হবে।
যে কোনো সমাজেরই মূল ভিত্তি হচ্ছে পরিবার, আর প্রতিটি সন্তান হচ্ছে সমাজের ভবিষ্যৎ। ইসলাম ধর্মে পরিবার গঠনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ সৎ ও সুস্থ পরিবার সুস্থ ও যোগ্য প্রজন্ম নিশ্চিত করে। স্বামী ও স্ত্রী যখন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন তখন তাদের উভয়ের মানসিক প্রশান্তি জরুরি। এ কারণে পরস্পরের মানসিক ও শারীরিক অবস্থার দিকে দুজনেরই বিশেষ নজর রাখা উচিত। শুধু তাই নয়, পরিবারের অন্য সদস্যদেরও এ বিষয়ে সতর্কতা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিশু গর্ভে থাকা অবস্থায় বুকের দুধ খাওয়ার বয়সে এবং পরবর্তীতে সন্তানকে ভালোভাবে বড় করে তোলার ক্ষেত্রে মায়ের ভূমিকা অনস্বীকার্য। ভবিষ্যৎ প্রজন্মের মূল কারিগরি হচ্ছে আজকের মা ও বাবা। এ কারণে মা বাবা হওয়ার জন্যও প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে।
ইসলাম ধর্মে কার্যত জন্মের আগ থেকেই শিশু সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। এর মাধ্যমে জন্মের আগেই শিশুর অধিকারের প্রতি ইসলাম নজর দিয়েছে, কিন্তু আন্তর্জাতিক কোনো কোনো সনদ বা কনভেনশনে এ বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়নি। আন্তর্জাতিক শিশু অধিকার বিষয়ক সনদ এমনকি মানবাধিকার বিষয়ক সনদগুলোতেও সৎ ও সুস্থ শিশুকে পৃথিবীতে আসার সুযোগ করে দেওয়ার কথা বলা হয়নি। অবশ্য আন্তর্জাতিক সনদগুলোতে শিশুকাল শুরুর সময়ও স্পষ্ট করা হয়নি। সন্তান জন্ম দেওয়ার আগে ও পরে বাবা মাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে ইসলাম ধর্ম, যাতে বাবা মায়ের কোনো ভুল বা দোষের কারণে অসুস্থ শিশু জন্ম না হয় এবং পরবর্তীতেও শিশু অসুস্থ হয়ে না পড়ে। একই সঙ্গে খেয়াল রাখতে হবে বাবা মায়ের উদাসীনতা ও অবহেলার কারণে যেন সন্তান পশ্চাৎপদ না হয় এবং দুঃখ কষ্টের মধ্যে না পড়ে। মনে রাখতে হবে শিশুর শারীরিক, মানসিক, নৈতিক ও চারিত্রিক বৈশিষ্ট্য সহ প্রায় সব কিছুতেই বাবা মায়ের প্রভাব পড়ে। কাজেই শিশুকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে বাবা মাকে সব দিক থেকে সতর্ক হতে হবে। নিজের আচার আচরণের সমস্যা থাকলে তা সংশোধন করতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর আমরা এখানেই শেষ করছি। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব এর প্রত্যাশা রইল।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সোনালী সময়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের সপ্তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হে জাগ্রত তরুণ, এসো শহীদী কাফেলার পথ ধরে এগিয়ে যাই। হাতে নিয়ে জ্ঞান ও প্রজ্ঞার শানিত জুলফিকার, ভেঙে আধুনিক ভোগবাদের সব কারাগার, বিচূর্ণ করে দানবী অভিজাত্য আর বর্ণবাদের অহংকার, আবারও বঞ্চিত ও ক্ষুধার্থের মুখে হাসি ফোটাই।
মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তার ইবাদতে লিপ্ত যুবক যুবতীদের ভালোবাসেন। তিনি আরো বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ? ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনির মতে, শরীর চর্চা ও খেলাধুলা যেমন বার্ধক্যের তুলনায় যৌবন ও তারুণ্যের সময়ে অনেক বেশি কল্যাণ বয়ে আনে শরীরের, তেমনি এ সময়ের ইবাদত আর খোদাপ্রেম বৃদ্ধ বয়সের ইবাদত বা খোদাপ্রেমের তুলনায় আত্মা ও পরকালীন জীবনের জন্য বয়ে আনে অনেক বেশি প্রাচুর্য ও কল্যাণ। খেলাধুলা ও শরীরচর্চা মানুষকে রাখে প্রাণবন্ত। যুব সমাজ ও তরুণ সমাজ খেলাধুলা এবং শরীরচর্চার মতো গঠনমূলক কাজে ব্যস্ত থাকলে তাদের মধ্যে বিপদগামী হওয়ার সম্ভাবনাও খুব কমই থাকে। বর্তমান যুগে নানা ধরনের মিডিয়া ও ইন্টারনেট ভিত্তিক সামাজিক মাধ্যমের ব্যবহার বেড়ে যাওয়ায় শিশু কিশোর ও যুব সমাজ আগের মতো শরীরচর্চা ও খেলাধুলায় সময় দিতে পারছে না। তাই খেলাধুলা এবং শরীরচর্চা তরুণ ও যুব সমাজের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য খুবই জরুরি হয়ে পড়েছে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ?
খেলাধুলা ও শরীরচর্চা শারীরিক ও মানসিক সুস্থতার মাধ্যম হওয়ার পাশাপাশি তা সবার জন্য, বিশেষ করে যুব ও তরুণ সমাজের জন্য অন্যতম প্রধান সুস্থ বিনোদন হিসেবেও গুরুত্বপূর্ণ। কোনো কোনো খেলাধুলা বীরত্ব বা সাহসিকতা অর্জন এবং প্রতিরোধ বা সামরিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেমন কুস্তি, তীর নিক্ষেপ, অশ্বচালনা ও সাঁতার। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তীরন্দাজি শেখার উপর বেশ গুরুত্ব আরোপ করেছেন এবং এই খেলাকে সবচেয়ে বড় বিনোদন বলে উল্লেখ করেছেন। যুব সমাজ শারীরিক দিক থেকে সমাজের অন্য শ্রেণীগুলোর চেয়ে শক্তিশালী, তাই তারা যদি অন্য সব জরুরি গুণের অধিকারী হয় তবে সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য তারাই বেশি উপযুক্ত। জ্ঞান ও শারীরিক শক্তির দিক থেকে বীরত্বের অধিকারী হওয়ায় তালুতকে বনী ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান করা হয়েছে বলে পবিত্র কোরআনে মহান আল্লাহ উল্লেখ করেছেন। দীর্ঘ দেহী ও সুঠাম এবং মজবুত শরীরের অধিকারী তালুত ছিলেন বিচক্ষণ, জ্ঞানী ও পরিচালনায় দক্ষ এবং দৃঢ় মানসিক শক্তির অধিকারী।
মহানবী ওহুদের যুদ্ধের সময় 15 বছরের কম বয়সী বালকদের যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দিচ্ছিলেন না। তিনি সামুরা বিন জুন্দাব ও রাফে বিন খাদিসকে 15 বছর বয়স্ক হওয়ার পরও যুদ্ধে অংশ নেয়ার অনুমতি দেননি। কিন্তু পরে যখন শুনলেন যে রাফে খুব ভালো তীরন্দাজ এবং সামুরাও কুস্তি প্রতিযোগিতায় রাফেকে জমিনে ধরাশায়ী করতে পেরেছে, তখন তিনি এই দুই বালককেও ব্যতিক্রম হিসেবে ওহুদের যুদ্ধে অংশ নেয়ার অনুমতি দেন। তরুণদের মাঝে বীরত্বের মনোবল ও আত্মসম্মানবোধ বাড়াতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করতেন। মহানবী নৈতিক মূল্যবোধের বিস্তারের বিষয়টিকে বীরত্বের অন্যতম মাপকাঠি হিসেবে গুরুত্ব দিতেন। একবার একদল যুবক পাথর নাড়ানোর মাধ্যমে শক্তির প্রতিযোগিতায় লিপ্ত হলে মহানবী সেখানে বিচারক হিসেবে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, সেই সবচেয়ে শক্তিশালী যে ক্ষুব্ধ অবস্থায়ও নিজ ক্রোধকে সংযত করতে পারে এবং আল্লাহর সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে রাগ দমন করতে পারে। অন্যদিকে কোনো কিছুকে নিজের কাছে ভালো লাগলেও আল্লাহর সন্তুষ্টির বিষয়ে উদাসীন হয় না, আর এভাবে সে রাগ ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে।
সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ মন বা বিবেকের চর্চা জরুরি। ইরানের ঐতিহ্যবাহী নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় পাহলওয়ান বা বীরদেরকে শক্তির কৌশল শেখানোর পাশাপাশি ক্ষমাশীলতা ও দয়ার শিক্ষাও দেওয়া হতো। সংঘবদ্ধ খেলাধুলার মাধ্যমে দায়িত্বশীলতা ও সামাজিক ঐক্যের চেতনাসহ নেতৃত্বের গুণ এবং ব্যক্তিত্বের বিকাশের মতো নানা জরুরি বিষয় শেখা সম্ভব হয়। অন্য কথায়, শরীর চর্চার পাশাপাশি চিন্তাশীলতা ও মননশীলতার চর্চাও জরুরি। ইরানের ইসলামী বিপ্লবী সরকার তরুণ ও যুব সমাজের মধ্যে শরীর চর্চা এবং বিনোদনের চর্চাকে উৎসাহ দিয়ে আসছে, আধ্যাত্মিক উচ্চতর লক্ষ্যগুলো অর্জনে উৎসাহ দেওয়ার পাশাপাশি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি তার নানা বক্তব্য ও ভাষণে এ বিষয়গুলো বেশ গুরুত্ব দিয়ে উল্লেখ করে আসছেন।
ইসলামী ইরানের যুব সমাজ আন্তর্জাতিক নানা ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছেন। অনেক সময় দেখা যায় ইরান ও মুসলিম বিশ্বের এবং এমনকি অমুসলিম বিশ্বের অনেক বিখ্যাত ক্রীড়াবিদও ফিলিস্তিনের মুসলিম জাতির উপর ইহুদিবাদী দখলদারদের জুলুম ও সন্ত্রাসের প্রতিবাদে এই অবৈধ দেশটির ক্রীড়াবিদদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এভাবে তারা ক্রীড়াঙ্গনে নৈতিকতা, বীরত্বপূর্ণ প্রতিবাদ ও বিবেকের আহ্বানও তুলে ধরতে সক্ষম হচ্ছেন। শ্রোতা ভাই বোনেরা, সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতিটাঞ্চি এখানেই। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আজকের এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা জীবনযাপনের পদ্ধতি বিষয়ক ধারাবাহিক আদর্শ জীবনযাপন নিয়ে কথা বলছি। আমরা মানসিক চাপ নিয়ে কথা বলছিলাম। বলেছিলাম যে মনোবিজ্ঞানের দৃষ্টিতে ধর্মীয় অনুশীলন শারীরিক ও মানসিক সুস্থতার অনুকূল। গবেষণায় দেখা গেছে যেসব লোক নিয়মিতভাবে ধর্মীয় অনুষ্ঠানাদিতে যোগ দেয় সেসব লোকের সুস্থতার পরিমাণ যারা নিয়মিতভাবে ধর্মীয় অনুষ্ঠানাদিতে যোগ দেয় না তাদের তুলনায় অনেক বেশি।
আমরা আরও বলেছি যে প্রার্থনা উদ্বেগ, উৎকণ্ঠা আর মানসিক অস্থিরতাটাকে কমিয়ে দিয়ে সুদৃষ্টি বাড়িয়ে দেয়, সেই সঙ্গে ব্যক্তিমনে দৃঢ় আশার সঞ্চার করে। যেসব চিন্তা আমাদের মনোযোগ কেড়ে নেয় সেগুলোকে ধুয়ে মুছে ফেলতে হবে, যাতে প্রার্থনায় গভীরভাবে মনোনিবেশ করা যায়। মুনাজাতে নেতিবাচক বাক্য পরিহার করে ইতিবাচক বাক্য ব্যবহার করতে হবে, কেননা অবচেতন মন নেতিবাচকতা গ্রহণ করে না। কুরআনেও বলা হয়েছে, একমাত্র আল্লাহর জিকির বা স্মরণের মাধ্যমেই অন্তরগুলো প্রশান্তি পায়। মানসিক এই প্রশান্তি, সুখবোধ এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার ক্ষেত্রে প্রকৃতির একটা বিরাট ভূমিকা রয়েছে বলেও বিজ্ঞানীরা মনে করেন। প্রকৃতি রাজ্যে ঘোরাফেরা করা, প্রকৃতির সান্নিধ্যে যাওয়া ইত্যাদি মনের অভ্যন্তরে এক ধরনের আনন্দ ও সুখানুভূতি জাগিয়ে তোলে। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আমরা আজ কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
প্রযুক্তি মানুষের জন্য অফুরন্ত কল্যাণ বয়ে এনেছে কোনো সন্দেহ নেই। আধুনিক মানুষ এখন প্রযুক্তি ছাড়া চলতে পারে না বললেই অত্যুক্তি হবে না। সেই সঙ্গে একথাও অস্বীকার করার উপায় নেই যে প্রযুক্তির কারণে মানুষের জীবন মেশিনের মতো হয়ে গেছে, যান্ত্রিক হয়ে গেছে সব কিছু। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে বহু রকম সুবিধার পাশাপাশি এর প্রতি মানুষের সংশ্লিষ্টতা, আকর্ষণ ভয়াবহ রকমের বৃদ্ধি পেয়েছে। ভয়াবহ বলার কারণ হলো এই যে সুবিধাটা সবসময় যে কল্যাণ বয়ে আনছে তা কিন্তু নয়, কোনো কোনো ক্ষেত্রে বিপদও ডেকে আনছে। মোবাইল কিংবা কম্পিউটার প্রযুক্তির কথাই ধরা যাক। অস্বীকার করার কোনো উপায় নেই যে বিস্ময়কর এই প্রযুক্তি দুটি আমাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গী হয়ে উঠেছে।
এই দুটি মাধ্যম আমাদের সারাক্ষণ ব্যস্ত রাখছে, আমাদের আনন্দ দিয়ে যাচ্ছে, বিশ্বটাকে হাতের মুঠোয় এনে দিচ্ছে। এত সব ইতিবাচক দিক থাকার পরও এগুলো কিন্তু আমাদের জন্য বিপদও নিয়ে আসছে। মোবাইল এবং কম্পিউটার মানসিক অস্থিরতা, বিভিন্ন রকমের মনোরোগ, শারীরিক সমস্যার পাশাপাশি আত্মিক জগতেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই ওষুধ প্রয়োগে এইসব রোগের চিকিৎসা হয়ে উঠছে না। সুতরাং ওষুধ সেবনের পরও মানুষ এখন মানসিক প্রশান্তির জন্য নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। মানুষের মাঝে লক্ষ্য করা যাচ্ছে বিচিত্র মানসিক চাপ। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এখন মানসিক চাপ থেকে দূরে থাকাটাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে। কিন্তু মানসিক চাপ থেকে কি খুব সহজেই মুক্তি থাকা যায়? এই নিয়ে আমরা আরও কথা বলবো মিউজিক বিরতির পর।
মানসিক চাপ এবং তা থেকে মুক্ত থাকার ব্যাপারে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কার্যক্রম ও দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছিলাম। কুরআনে কারিমে মানসিক চাপ থেকে মুক্তি অর্জনের ব্যাপারে চমৎকার কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, আল্লাহর প্রতি ঈমান এবং তাকে স্মরণ করা, অর্থাৎ আল্লাহর জিকির করা, মানসিক চাপ থেকে মুক্তির অন্যতম একটা উপায়। এ সম্পর্কে অবশ্য আমরা ইতিপূর্বে খানিকটা আলোকপাত করেছি। এর পাশাপাশি আরও বলা হয়েছে, প্রকৃতি রাজ্যে ভ্রমণ করার মাধ্যমে এবং প্রকৃতি থেকে প্রাণময় নির্যাস নিয়ে নিজের ভেতরে সুখ ও আনন্দানুভূতি জাগিয়ে তুলে মনটাকে সতেজ ও তরতাজা করে তোলা জরুরি। প্রকৃতি রাজ্যে ভ্রমণ এবং তার থেকে তরতাজা অনুভূতি নেওয়ার বিষয়টি জীবনযাপনের গুরুত্বপূর্ণ একটি দিক।
কিছুটা সময় প্রযুক্তির ভুবন থেকে নিজেকে একটু মুক্ত রাখুন, চলে যান প্রকৃতির কোলে। প্রকৃতি আপনাকে সন্তানের মতো মায়ায় জড়িয়ে নেবে। পার্ক, সমুদ্র সৈকত, বনবনানী, পাহাড়, পর্বত ইত্যাদি বিভিন্ন স্থানে চলে যেতে পারেন। সেখানে গিয়ে হাঁটুন, খেলাধুলা করুন, বুক ভরে নিঃশ্বাস নিন। দেখবেন আপনার ভেতরে যেসব টেনশন, উদ্বেগ, উৎকণ্ঠা কিংবা মানসিক চাপ সৃষ্টি হয়েছিল, সেসবের ফলে সৃষ্ট উত্তেজনা ধীরে ধীরে প্রশমিত হয়ে যাচ্ছে। আপনিও চেষ্টা করুন সেই সব ভুলে যেতে। প্রকৃতি আপনাকে সকল প্রকার মানসিক চাপ পরিহার করে অনাবিল প্রশান্তিতে মন ভরিয়ে তোলার ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা করবে।
আমরা মানসিক অস্থিরতা ও অশান্তি দূর করার ক্ষেত্রে প্রকৃতির অবদান নিয়ে কথা বলছিলাম। পবিত্র কোরআনের সুরা হাজের 46 নম্বর আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, তারা কি পৃথিবীর বুকে ভ্রমণ করেনি যার ফলে তারা এমন হৃদয়ের অধিকারী হতো যে হৃদয় চিন্তা করতে জানে, ভাবতে জানে, উপলব্ধি করতে জানে। তার মানে প্রকৃতি একটি মানুষের অন্তরকে জ্ঞান, প্রজ্ঞা, আনন্দ ও সুখানুভূতির অফুরান শক্তি দিয়ে প্রাণবন্ত ও সতেজ করে তোলে। প্রকৃতি এই শক্তিটুকু মানুষের ভেতরে ইনজেকশনের মতো প্রবেশ করিয়ে দেয়। যদিও আমরা আপাত দৃষ্টিতে তা দেখতে পাই না, তবে অনুভব করতে পারি অনেক সময়। প্রকৃতি তাই আমাদের সবচেয়ে কাছের এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু।
যারা প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার জন্য দূর দূরান্তে, বনাঞ্চলে, সমুদ্র সৈকতে কিংবা পর্বতে যাওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়ার কথা ভাবছেন অথবা মনে করছেন সময় সাপেক্ষ ব্যাপার, তারা ভুল ভাবছেন। প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্য আপনার ঘরের পাশের পার্কটিই যথেষ্ট। বাড়ির আঙিনার ফুলগাছে ফুটে থাকা ফুলের দিকে তাকান, দেখুন নিখুঁতভাবে। দেখবেন আপনার মনের ভেতর একটা ইতিবাচক অনুভূতি কাজ করছে। ফুলটাকে ছুঁতে ইচ্ছে করবে, ঘ্রাণ নিতে মন চাইবে, ঘরে নিয়ে টবে সাজিয়ে রাখতে ইচ্ছে করছে। এটা প্রকৃতির প্রতি ভালোবাসার ফল। সুতরাং প্রকৃতিকে নিত্য সঙ্গ দিয়ে নিজেকে প্রাণবন্ত করে তুলতে বিরাট পরিকল্পনার প্রয়োজন পড়ে না। তো আজ আর কথা নয় শ্রোতা বন্ধুরা, পরবর্তী আসরে আবারও কথা হবে। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহ পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত কয়েক পর্বে আমরা বিশ্বের নানা অঞ্চলে ইরানি সংস্কৃতির প্রভাব ও ফার্সি ভাষা ছড়িয়ে পড়ার পটভূমি সম্পর্কে আলোচনা করেছি। গত পর্বে আমরা ফার্সি ভাষার পরিবর্তন ও বিবর্তন নিয়েও কিছু কথা বলেছি। আমরা এও বলেছি যে সাসানীয় যুগে ও ইসলামী যুগের প্রথম কয়েক শতকে পাহলভি ভাষা ছিল ইরানের রাষ্ট্রীয় ভাষা, কিন্তু প্রাচীন এই ভাষা জটিল হওয়ায় তা আন্তর্জাতিক ভাষার রূপ নিতে পারেনি। ফলে ইরানিরা আরবি ভাষাকে একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক ভাষায় রূপান্তরিত করে এবং এই আরবি ভাষার মাধ্যমে বিশ্বের নানা অঞ্চলে সাংস্কৃতিক তৎপরতা চালাতে থাকে। আজও আমরা এই আলোচনার কিছুটা গভীরে যাওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের সঙ্গ পাব।
ইরানিরা আরবি ভাষাকে সাহিত্য জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এবং এই ভাষার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইরানের সাংস্কৃতিক অঙ্গনে সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে হিজরি চতুর্থ শতক পর্যন্ত আরবি ভাষার একচেটিয়া কর্তৃত্ব বজায় ছিল, তবে এরপর থেকে দারি ফার্সি নামক ফার্সি ভাষার বিবর্তিত ও সহজ রূপটি ইরানের সাংস্কৃতিক অঙ্গনে সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান চর্চার প্রধান মাধ্যমে পরিণত হয়। ইরানি বিশেষজ্ঞরা এই ভাষাকে নানা দিকে সমৃদ্ধ করে একে এক আন্তর্জাতিক ভাষায় রূপান্তরিত করতে সক্ষম হন, ফলে আরবি ভাষার বিস্তৃতি ও ক্ষমতা ক্রমেই সীমিত হতে থাকে। বিশেষ করে ইরানের সাংস্কৃতিক অঙ্গনে আরবির প্রাধান্য বিলুপ্ত হয়।
ফার্সিয়ের দারি বা দারি ফার্সি ভাষাটি ছিল ইসলাম পূর্ব যুগ থেকেই ইরানিদের মুখের ভাষা বা কথ্য ভাষা। সাসানীয় যুগে ও ইসলামী যুগের প্রথম কয়েক শতকে পাহলভি ভাষা ছিল ইরানের রাষ্ট্রীয় ভাষা, আর এই ভাষায় ও সুরিয়ানি ভাষায় চর্চা করা হতো জ্ঞান চর্চা ও ধর্মচর্চা। আর ইসলামী যুগে শিক্ষিত মহলের প্রধান ভাষা ছিল আরবি, অর্থাৎ শিক্ষিত মহলের ও ধর্মীয় মহলের প্রধান কথ্য এবং লিখিত ভাষা ছিল আরবি। হিজরি চতুর্থ শতক থেকে ইরানের সাংস্কৃতিক স্বকীয়তার পুনর্জাগরণ শুরু হয়। আত্মবিশ্বাস ফিরে পাওয়া ইরানি জাতি কথ্য দারি ফার্সি ভাষাকে সাংস্কৃতিক অঙ্গনেও ব্যবহার করতে থাকে। ক্রমেই এই ফার্সি ভাষা ইরানের পূর্বাঞ্চলে এবং মধ্য এশিয়া অঞ্চলেও ছড়িয়ে পড়ে। এই অঞ্চলে প্রচলিত সুগদি ও খাওয়ারেজমি ভাষাও ফার্সির কারণে কর্তৃত্ব হারিয়ে ফেলে।
সাসানি যুগে পাহলভি ভাষা ছিল ইরানের রাষ্ট্রীয় ভাষা তথা অফিস আদালতের এবং জ্ঞান ও ধর্মচর্চার ভাষা, কিন্তু কয়েক শতক পর ইসলামী শাসনামলে দারি ফার্সি ভাষাকে সব ক্ষেত্রে লেখার ভাষা হিসেবে ব্যবহার করা শুরু হয়। এতে ব্যবহার করা হয় আরবি বর্ণমালা, ফলে অপেক্ষাকৃত সহজতর এই ভাষাই হয়ে পড়ে ইরানের দরবার থেকে শুরু করে সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গন সহ সব ক্ষেত্রেই ইরানি জনগণের প্রধান ভাষা। দারি ফার্সি ভাষা প্রথম থেকেই বিদেশি শব্দ গ্রহণে ছিল উদার। আরবি বর্ণমালা গ্রহণের পর এই ভাষায় বহু আরবি শব্দ গৃহীত হয়। অবশ্য আরবি ভাষায় এইসব শব্দের বেশিরভাগই উদ্ভাবিত হয়েছিল ইরানি বিশেষজ্ঞদের মাধ্যমেই, ফলে শব্দগুলো সহজেই নিজের ঘরে ফিরে আসে। ইরানের নানা অঞ্চলের আঞ্চলিক ভাষাগুলোর অনেক শব্দও দারি ফার্সিতে ঢুকে পড়ে, ফলে দারি ফার্সি ভাষা সহজেই আন্তর্জাতিক ভাষায় রূপান্তরিত হয়।
ইরানের ইতিহাসের একটি বিস্ময়কর দিক হল এটা যে অনেক ইরানি রাজবংশ বা রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোয় প্রভাবশালী ইরানি পরিবারগুলো ইরানি সংস্কৃতি ও সাহিত্যের ভাষা হিসেবে দারে ফার্সিকে পৃষ্ঠপোষকতা দেওয়া সত্ত্বেও তারা এই ভাষাকে রাষ্ট্রভাষা ও আইন আদালতের ভাষা হিসেবে গ্রহণ করেননি, বরং তারা আরবি ভাষা ভালোভাবে না জানা সত্ত্বেও এই ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে বজায় রেখেছেন। যেমন তাহেরিয়ান ও সামানিয়ান রাজবংশ এবং ক্ষমতাধর আলে বুয়াইদ ইরানি হওয়া সত্ত্বেও তারা আরবি ভাষাতেই দরবার ও আইন আদালত করতেন এবং এ ভাষাতেই সংশ্লিষ্ট লেখালেখি করতেন।
মাসুদের লেখা ইতিহাস অনুযায়ী হিজরি চতুর্থ শতক পর্যন্ত তৎকালীন ইরানের পশ্চিমাঞ্চল তথা আজারবাইজান, আর্মেনিয়া, অরান, বিলকান ও ককেশাসের দারবান থেকে শুরু করে পূর্ব ইরানের খোরাসান ও সিস্তান অঞ্চলের ইরানিরা ফার্সি ভাষাতেই কথা বলতেন। বিখ্যাত মুসলিম ভূগোলবিদ মুকাদ্দাসিও পুরো পারস্য অঞ্চলের জনগণের ভাষাকে ফার্সি বলে উল্লেখ করেছেন। তুর্কি সেলজুক রাজবংশই প্রথমবার ফার্সি ভাষাকে ইরানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে গ্রহণ করেন। এর একটা বড় কারণ এটা হতে পারে যে এই যুগে বিশেষজ্ঞ আর জ্ঞানী গুণীদের সুবাদে ফার্সি ভাষা যথেষ্ট পরিপক্কতা অর্জন করায় এই ভাষা কেবল তখন থেকেই রাষ্ট্রীয় ভাষা হওয়ার যোগ্যতা অর্জন করেছিল। ইরানে তুর্কি ও মঙ্গোলদের প্রবেশের ফলে ফার্সি ভাষার উন্নয়ন ব্যাহত হয়নি, বরং ফার্সি ভাষা ও সংস্কৃতির প্রতি তুর্কি ও মঙ্গল মুজাহিদদের আকর্ষণ দিনকে দিন বেড়েছে।
হিজরি ষষ্ঠ শতকে মুসলিম বিশ্বের বেশিরভাগ অঞ্চলই তুর্কি শাসনাধীনে চলে আসে এবং তারা ইরানি সংস্কৃতি ও ফার্সি ভাষায় প্রভাবিত হয়ে এই ভাষাকেই অন্যতম প্রধান আন্তর্জাতিক ভাষা হিসেবে চীন ও ভারত থেকে শুরু করে এশিয়া মাইনর পর্যন্ত বিশাল অঞ্চলে ছড়িয়ে দেন। মঙ্গল শাসনের প্রথম থেকেই ফার্সি ছিল সরকারি বা রাষ্ট্রভাষা। গিয়ক খান ক্যাথলিক বিশ্বের প্রধান ধর্মগুরু পোপের কাছে ফার্সি ভাষায় চিঠি লিখেছিলেন। ওই চিঠির মূল কপি গিয়ক খানের সিল মোহরসহ এখনও সংরক্ষিত রয়েছে। বিশ্বখ্যাত ইতালীয় পর্যটক মার্কোপোলো ফার্সি ভাষা জানতেন এবং তিনি চীনের বেশিরভাগ ভৌগোলিক নাম ফার্সি ভাষাতেই লিখেছিলেন। হিজরি অষ্টম শতকের বিশ্ববিস্তৃত পর্যটক ইবনে বতুতার যুগে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ফার্সির ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছিল। তিনি মঙ্গল শাসনাধীন চীন থেকে শুরু করে ভারত পর্যন্ত যেখানেই গেছেন সেখানেই জনগণ ফার্সি ভাষায় তাঁর সঙ্গে কথা বলেছেন।
ইবনে বতুতা গোটা মুসলিম ও অমুসলিম বিশ্ব ভ্রমণ করেছিলেন। তার যুগে মধ্য এশিয়া, ভারতবর্ষ, এশিয়া মাইনর ও ইরানের আজারবাইজান অঞ্চলে মানুষের কথোপকথনের প্রাথমিক ভাষা ছিল তুর্কি, কিন্তু এইসব অঞ্চলে মুসলিম জাতিগুলোর রাষ্ট্রীয় তৎপরতা এবং শিল্প সাহিত্য ও জ্ঞান চর্চার ভাষা ছিল ফার্সি। এই যুগে ভারতের ক্ষমতায় ছিলেন তুর্কি খিলজি রাজবংশ, কিন্তু তাদের দরবারি ভাষা ছিল ফার্সি। তুর্কি খিলজি সুলতানদের বেশিরভাগ উপকরণ ও রসম রেওয়াজের নাম ছিল ফার্সি, যেমন দিল্লিতে সুলতানের ঘরকে বলা হতো দারসারা, আর জল্লাদ বা মীর গজবকে বলা হতো দিসখিম, সোনা ও রূপার টুকরাকে বলা হতো খেস্ট, ভারতে সমস্ত বিদেশিকে বলা হতো খোরাসানি, রাজপ্রাসাদের হলরুমকে বলা হতো বারগাহ।
দর্পণ শ্রোতে ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। দার্শনিক ডুকিনের দৃষ্টিতে নয়া বিশ্ব ব্যবস্থা ও ইরান রুশ সম্পর্ক শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রুশ দার্শনিক ও চিন্তাবিদ আলেকজান্ডার ডুগিন মনে করেন, বিশ্ব এক মেরুকেন্দ্রিক ব্যবস্থা থেকে কয়েক মেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং ইরান ও রাশিয়ার মতো দেশগুলোকে এই ঐতিহাসিক ক্রান্তি লগ্নের জন্য প্রস্তুত হতে হবে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার সাহাব নেটওয়ার্কের রুশ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি, ট্রাম্পের ক্ষমতা ফিরে পাওয়া, নতুন বহুজাতিক ব্যবস্থায় ইরান ও রাশিয়ার অবস্থান এবং মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে কথা বলেছেন। মার্কিন কৌশলগত নীতিতে ব্যাপক পরিবর্তন আনার কথা তুলে ধরে ডুগিন মত প্রকাশ করেন যে লিবারেলিজম বা কথিত উদার নৈতিকতাবাদ ও বিশ্বায়ন ভিত্তিক মার্কিন একাধিপত্য বা কর্তৃত্বকামিতার অবসান ঘটেছে। সাংস্কৃতিক প্রভাব খাটানো, স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্বকে দুর্বল করা ও প্রচারণা ভিত্তিক কৃত্রিম বিপ্লব বা রঙিন বিপ্লবগুলোকে নেপথ্য থেকে পরিচালনা করা, এসবের পরিবর্তে এখন যে নতুন কৌশল মার্কিন সাম্রাজ্যবাদ বেছে নিয়েছে তা হল এক ধরনের সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদ। এ পর্যায়ে ওয়াশিংটন বিশ্বের নেতা সে যে নয়, বরং এক স্বতন্ত্র সাম্রাজ্য হিসেবে নিজ স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাবে।
রুশ চিন্তাবিদ ডুগিন মনে করেন, ট্রাম্প এখন বিশ্ব ব্যবস্থার নতুন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং বিশ্বায়নকামী নীতিগুলো পরিত্যাগের মাধ্যমে। এর অর্থ প্রথাগত জোটবদ্ধতার উপর নির্ভরতা কমিয়ে ও বিভিন্ন অঞ্চলে সরাসরি মার্কিন পেশিশক্তি প্রদর্শন করার নতুন কৌশল প্রয়োগ করছে ওয়াশিংটন। এ অবস্থায় রাশিয়া ও ইরান দুই স্বাধীন শক্তি হিসেবে পশ্চিমা আধিপত্যবাদের কারণে অতীতে ক্ষতিগ্রস্ত হওয়ায় মার্কিন কৌশল পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সুযোগকে কাজে লাগাতে পারে বলে ডুগিন মনে করেন। তার মতে, ট্রাম্প অতীতের মতোই ইরান বিরোধী নীতি অব্যাহত রাখলেও তেহরানকে মোকাবেলার ক্ষেত্রে তার কৌশল হবে বাইডেনের কৌশলের চেয়ে ভিন্ন। ডেমোক্রেট দলীয় প্রশাসনের পর্যায়ক্রমিক ক্ষয় সাধন কৌশলের বিপরীতে ট্রাম্প সরাসরি ও দ্রুত চাপ দেওয়ার নীতি ব্যবহার করতে চাইবেন। ডুগিনের মতে, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে ইসরায়েল আগের মতোই প্রাধান্য পাবে, ফলে ইরান ও প্রতিরোধ অক্ষের উপর মার্কিন চাপ বাড়তেই থাকবে। তবে ট্রাম্পের ডানপন্থী সহযোগী গ্রুপগুলোর ভেতরে ইহুদিবাদী ইসরায়েলকে লাগামহীন ও নিঃশর্ত সাহায্য দেওয়ার বিরোধী প্রতিবাদী কণ্ঠ শোনা যাচ্ছে বলে ট্রাম্প স্মরণ করিয়ে দেন।
আলেকজান্ডার ডুগিন ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত ঐক্যকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রধান ভূ রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করে এই ঐক্য সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন। তার মতে ইরানের উচিত রাশিয়ার পারমাণবিক ছায়াতলে আশ্রয় নেয়া এবং বিনিময়ে রাশিয়া এ অঞ্চলে ইরানের ভূ রাজনৈতিক সুবিধাগুলোকে ব্যবহার করতে পারে, যার মধ্যে রয়েছে পারস্য উপসাগর ও দক্ষিণ এশিয়ার সঙ্গে যোগাযোগের সুবিধা। তার মতে রুশ মার্কিন ঐক্যের এ বিষয়টি কেবল কৌশল হিসেবেই জরুরি নয়, এক নতুন সভ্যতার ভিত্তি গড়ার প্রক্রিয়ায় পশ্চিমা চাপগুলো ঠেকানোর জন্যই এই ঐক্য খুবই জরুরি। ডুগিন ফিলিস্তিন ও গাজার সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে বলেছেন, এই সংঘাত বিশ্বে ইসরায়েল সম্পর্কে অতীতের যে ধারণা ছিল তা বদলে দিয়েছে। ইসরায়েল গত কয়েক দশকে নিজেকে নির্যাতিত ও বঞ্চিত হিসেবে তুলে ধরতে সফল হয়েছিল, কিন্তু গাজায় বেসামরিক জনগণের উপর ইসরায়েলের নির্বিচার গণহত্যা ওই চিত্রকে প্রশ্নবিদ্ধ করেছে এবং বিশ্ব জনমত এখন ইসরায়েলের বিপক্ষে, আর এটাই সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সবচেয়ে বড় পরাজয়। আর এর ফলে ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের প্রথাগত সহায়তাও নতুন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে ডুগিন মনে করেন।
ডুগিন কয়েক মেরুকেন্দ্রিক এক নতুন বিশ্ব ব্যবস্থার উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে দৃঢ় আশাবাদী, যে ব্যবস্থায় একক মার্কিন আধিপত্যের পরিবর্তে চীন, রাশিয়া, ইরান ও ভারতের মতো দেশগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আগের চেয়েও জোরালোভাবে। ডুগিনের মতে এই নয়া বিশ্ব ব্যবস্থা লিবারেলিজম ভিত্তিক সভ্যতার মোকাবেলায় গড়ে তুলবে এক নতুন সভ্যতা। উল্লেখ্য, ডুগিনের এই সাক্ষাৎকারের পর অল্প সময় না যেতেই সম্প্রতি ইসলামী ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মূলত তিনি তার প্রথম মেয়াদের নীতিতে ফিরে গেলেন। নির্বাহী আদেশে সই করার পর সফররত ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের আগ মুহূর্তে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি এই নির্বাহী আদেশে সই করতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের উপর তার কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহালের যে নির্বাহী আদেশনামায় সই দিয়েছেন তাকে এক ব্যর্থ অভিজ্ঞতা বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় আরাকচি বলেছেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহালের সিদ্ধান্ত ইরানকে আবারও সর্বোচ্চ প্রতিরোধে বাধ্য করবে। বুদ্ধিমান ব্যক্তিদের সর্বোচ্চ প্রজ্ঞা বেছে নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। ওদিকে বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ বা আলোচনার কোনো পরিকল্পনা ইরান সরকারের নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছা সম্পর্কিত ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ইরানের এজেন্ডায় আপাতত এ ধরনের মুখোমুখি আলোচনার কোনো কর্মসূচি নেই।
ইরানি ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফ আরও বলেছেন, যদি ট্রাম্প বিশ্বাস করেন যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, তাহলে তার বোঝা উচিত যে এটি ইরানের স্থায়ী নীতি। তিনি এ প্রসঙ্গে পারমাণবিক অস্ত্র উৎপাদন ও সংরক্ষণ নিষিদ্ধ করা সংক্রান্ত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির ধর্মীয় ফতোয়ার কথা স্মরণ করিয়ে দেন। তো শ্রোতা ভাই বোনেরা, দার্শনিক ডুগিনের দৃষ্টিতে নয়া বিশ্ব ব্যবস্থা ও ইরান রুশ সম্পর্ক শীর্ষক আজকের বিশেষ আলোচনা এখানেই শেষ করছি। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Tehran ne khosum. Irani Islamakan Harapetutyan hayeren radio jamne klsum. Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը